بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
الحمد لله ولي النعم الهامية ومعقباتها ومانح القلوب أسباب العافية بصدق نياتها، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تبرئ الأبدان من اعتدالاتها وتوفيها من السلامة إعلال اعتدالاتها، وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه وخليله خير من طب الأدواء بأزكى علاجاتها وبلغ الأمة من السعادات غاياتها، صلى الله عليه وعلى آله البالغين من مقامات التقى في الرقى نهاياتها، وأصحاب الكرام الفرسان الهداية ودعاتها، والتابعين المقتفين آثارهم في عوائد الأمور وبداياتها، من ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. فاتقوا الله يا عباد الله، واستمسكوا من التقوى بالعروة الوثقى، فما أزكى مغباتها وأحنى ثمراتها، واعتبروا صحة الأبدان قبل العلل وآفاتها، وابتدروا القربات والصالحات قبل فواتها، قال تعالى: وتزودوا فإن خير الزاد التقوى فاتقون يا أولي الألباب. আজকের এই জুমাবারে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা সকলে আল্লাহকে ভয় করি। আল্লাহই সেই সত্তা, সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তাকওয়া পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা। আমরা তাকওয়া অবলম্বন করি, আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ইমান এবং তাকওয়া, ইমান এবং তাকওয়া। সুতরাং আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর যা দেয়া যত নেয়ামত রয়েছে সবকিছুর সঠিক সদ্ব্যবহার করি। আল্লাহর দেয়া নেয়ামতের মধ্যে আমাদের শরীর হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুগ্রহ এবং নেয়ামত। সুতরাং আমাদের কোন রোগ ব্যাধি, সেটা হোক দেহের কিংবা অন্তরের, এসে যাওয়ার আগেই আল্লাহ তাআলা যে আমাদেরকে সেহাত দিয়েছেন, যে আরোগ্য দিয়েছেন, যে সুস্থতা দিয়েছেন, আমরা সেটাকে গ্রহণ করি এবং আমাদের জীবনের শেষ মুহূর্ত এসে যাওয়ার আগেই জীবনের যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আল্লাহ দিয়েছেন তা থেকে আমরা সুন্দর আমলের মধ্য দিয়ে জীবনকে গঠন করি। আল বাকরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন: ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা পাথেয় গ্রহণ করো, আর সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, অর্থাৎ তাকওয়ার পাথেয় গ্রহণ করো। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, তাকওয়া ছাড়া এগুলোর সদ্ব্যবহার কখনোই সম্ভব নয়। একজন কবি বলেছেন, আরবি কবি: ফায়া আইয়ুহাল ইনসানু বাদির ইলা আত-তাকওয়া ওয়াসারি ইলা আল-খায়রাতি মা দুমতা মুহমালু ফামা আহসানা আত-তাকওয়া ওয়া আহদা সাবীলাহা বিহা ইয়ারফাউ আল-ইনসানু মা কানা ইয়ামালু। হে মানুষ, তুমি দৌড়ে চলো তাকওয়ার দিকে, এবং তুমি যতক্ষণ পর্যন্ত উপেক্ষিত থাকো কল্যাণের পথে অগ্রসর হও। তাকওয়ার চাইতে উত্তম আর কোনো কিছু নেই, এবং তাকওয়ার পথের চাইতে বেশি হেদায়াত আর কোথাও নেই। তাকওয়ার মাধ্যমেই মানুষ যত আমল করে, যত কাজ করে, তাকে সমুন্নত করতে পারে। অতএব তাকওয়ার এই গুণাগুণ শুধুমাত্র কোরআনে নয়, মানুষের জীবনেও প্রতিভাত হতে হবে। তাকওয়ার একটা মৌলিক চেতনা হচ্ছে সুন্নাহ ভিত্তিক রুকিয়া শরঈয়া। কেন সেটা আমরা একটু পরে বলব ইনশাআল্লাহ। আজকে আমরা শরঈ রুকিয়া, অথবা শরঈ জানফু এবং শরঈ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আরোগ্য চাওয়ার বিষয়ে কিছু কথা বলব। আমাদের ইসলামের ইতিহাস চমৎকার চিকিৎসা ব্যবস্থার একটা ইতিহাস। সেই শুরু থেকে আমরা দেখেছি ওলামায়ে কেরাম তাদের অনেকে হাকিম ছিলেন, তাদের অনেকেই ভালো চিকিৎসা করেছেন, এবং এই চিকিৎসা শুধুমাত্র রসায়ন কিংবা পদার্থের দ্বারা তৈরি হতো না। এর মধ্যে একটা ছিল আল ইসতিশফা বিল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আরোগ্য চাওয়া, অথবা রুকিয়া বিল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে রুকিয়া। সেই মধ্যযুগে আমরা চিকিৎসা শাস্ত্র বলি অথবা রুকিয়া বলি, দুটোই চমৎকার প্রসার ছিল। অতএব রুকিয়া শারঈয়া এটা মুসলিমদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এর সাথে তাদের সম্পর্ক রয়েছে আকীদার। রুকিয়া তখনই সফল হয় যখন আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল থাকে এবং সুন্নাহ ভিত্তিক সেটি পরিপালন করা হয়। আজকে আমরা যখন রুকিয়া নিয়ে কথা বলি তখন দেখা যাচ্ছে যে এই বিষয়টা সঠিক চর্চা না হওয়ার কারণে এবং ওলামাদের মধ্যে যারা মুহাক্কিক, যারা সঠিক দিনের চর্চা করেন, তারা অনেকেই এই বিষয়ে এগিয়ে না আসার কারণে নানা ধরনের পেশাজীবী লোকদের লোকরা তৈরি হয়েছে। কেউ হয়তো দেখা যাচ্ছে যে জ্যোতিষশাস্ত্রের চর্চা করছে, কেউ হয়তো নানা ধরনের তেলেসিমাতিমূলক চিকিৎসা করছে, কেউ যেমন জাদু চিকিৎসা জাদু দিয়ে করছে, কেউ নানা ধরনের মন্ত্র দিয়ে করছে। আর আজকে টিভিতে আমরা জানি যে অনেকগুলো অ্যাডভার্টাইজ সেখানে আছে, আল্লাহ লকেট আছে, তারপর আয়াতুল কুরসির লকেট আছে, এবং সেগুলো দিয়ে বলা হচ্ছে যিনি আল্লাহ লকেট করবেন তার সব শরীর ভালো হয়ে যাবে, আরো গোলাপ করবেন এবং তার মনস্কামনা পূর্ণ হবে। অযৌক্তিক। কিন্তু এগুলো কিভাবে হলো, মানুষ কেন প্রতারিত হচ্ছে, মানুষ কেন তাতে বিশ্বাস করবে? এর একটাই কারণ যে রুকিয়া শরঈয়া বা শরঈ ইসলামী যে ঝাড়ফুঁক সেটির সঠিক ধারণাটা কনসেপ্ট আমাদের অনেকের মধ্যে নেই। আমাদের অনেকেই আমরা দেখছি তাবিজ তোমারও ব্যবহার করছেন, অথবা লোহার ইউজ করছেন, তাগা ইউজ করছেন, এসব কিছু দিয়ে তারা কিন্তু চিকিৎসাই যাচ্ছে, আর কিছু না, উদ্দেশ্য তাদের খারাপ নয়, কিন্তু এগুলোর সাথে ইসলামী আকীদার বিশাল ব্যবধান আছে, দূরত্ব আছে। এবং ইসলামের দৃষ্টিতে যদি কেউ মনে করে যে এই বিষয়গুলো সরাসরি তার ভালো মন্দ করে, তাহলে সেটা শিরকে পরিণত হবে। আর যদি কেউ মনে করে এগুলোর মাধ্যমে আল্লাহ ভালো করেন, তাহলে হবে সেটা শিরকে আসগর, কোন অবস্থাতেই শিরক থেকে খালি নয়। এজন্য আমাদের জন্য প্রয়োজন হচ্ছে রুকিয়া শরঈয়া, এই বিষয়টা ভালো করে জেনে নেওয়া। এটা এমন একটা বিষয় জানিয়ে হয়তো আমাদের খুতবা হয় না, জানিয়ে আমরা কথাও বলি না, অথবা জানিয়ে পড়াশোনার প্রয়োজন বোধ করি না, কিন্তু যখন ঝাড়ফুঁকের প্রয়োজন হয় তখন ছুটে যাই এমন সব লোকদের কাছে যারা শরিয়া বোঝে না, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসার দাবি করে অথচ কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা তারা করে না। আমাদের শরীরের এই সুস্থতা, এই আরোগ্য, এটা আমাদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি বস্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান বাতা আমিনান ফি সিরবিহি মুআফান ফি বাদানিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিযাত লাহু আদ-দুনিয়া বিহাদাফিরিহা আখরাজাহু আত-তিরমিযী ওয়া হাসানাহ। এটা একটা হাসান হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি তার ঘরে নিরাপদ থাকে এবং তার শরীরে সে সুস্থ থাকে আর তার কাছে একদিনের খাবার থাকে, তাহলে দুনিয়া সব দিক থেকে তার কাছে হাজির হয়, অর্থাৎ তার কাছে উপস্থিত থাকে, তার কাছে অর্জিত হয়। এটার বলার উদ্দেশ্যই হচ্ছে আসলে নিরাপত্তা এবং সুস্থতা আর আহার্যের যোগান, এই তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আর কোনো চিন্তা মানুষের থাকে না। এত বড় নিরামতটাকে ধরে রাখার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, চিকিৎসার পাশাপাশি রুকিয়া শরঈয়া। আজকাল তো অনেক রোগ, এই রোগের পাশাপাশি আছে যা দুটো না, আছে চোখ লাগা এবং আছে মৃগী রোগ, আর অন্যান্য অনেক রোগ, মানসিক রোগ। আজকাল তো মানসিক রোগের বিশাল প্রকোপ। আমি পত্রিকায় দেখলাম গত সপ্তাহে এদেশের একটা পরিসংখ্যান হচ্ছে 10% লোক তাদের সামহাও মানসিক কিছু না কিছু সমস্যা আছে। এটা একটা বিশাল ব্যাপার কিন্তু। আর রোগিয়া শরাইয়া হচ্ছে সেই সমাধান কোরআন এবং সুন্নাহ থেকে, যেখানে শারীরিক এবং মানসিক সকল রোগেরই কিন্তু একটা চিকিৎসার পদ্ধতি আছে। এর সাথে আমরা বলেছি যে আকীদার সংস্রব আছে এবং তাওয়াক্কুল। যদি কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল না রাখে তাহলে কোরআন দিয়ে তার চিকিৎসা হবে না। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির উপর তার বিশ্বাস না থাকে তাহলে সুন্নাত পদ্ধতি ফলো করলেও সে ফল লাভ করতে পারবে না। আবার আমরা যদি বাস্তব দিকে তাকাই তাহলে দেখব, এবং এটা আমাদের সঙ্গে অহরহ হচ্ছে, অনেক রোগী বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন কিন্তু আরোগ্য পাচ্ছেন না, রোগ থেকে মুক্তি হচ্ছে না, নিরাশ হয়ে পড়ছেন। তখন এই পর্যায়ে যখন নিরাশ হয়ে পড়ছেন তখন ইমানের পথ থেকে সরে যেতে থাকেন। কি করেন? বিভিন্ন খোনারের কাছে যান, জ্যোতিষীর কাছে যান, যারা গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করে আর বলে গ্রহের অবস্থান পাল্টিয়ে দিয়ে তারা মানুষের ভাগ্য পরিবর্তন করবে। সুবহানাল্লাহ, এ কি সম্ভব কখনো? এবং সম্ভব হয়নি। শেষ পর্যন্ত উল্টাপাল্টা চিকিৎসা করে ব্যক্তি মারা যায় কিন্তু পরিবারের সবাইকে শিরিকের মধ্যে ইনভলভ করে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের জন্য শরিয়াতের এই বিধান জানাটা খুবই জরুরি। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে এমন ঘটেছে যে শরীয়ত রুকিয়ার মাধ্যমে বহু লোক সুস্থ হয়েছে। তার মানে এই নয় যে আপনি শুধু শরীয়ত রুকিয়াই করবেন আর চিকিৎসা করবেন না, এর সাথে ব্যবধান সৃষ্টি করা উচিত নয়। ইসলাম কখনোই আসবাব কিংবা যে সমস্ত কার্যকারণ উপস্থিত রয়েছে সেটা গ্রহণ করতে নিষেধ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চিকিৎসা নাও, চিকিৎসা নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। অতএব জাগতিক যে কোনো চিকিৎসা আমাদের চলতে পারে কিন্তু এর পাশাপাশি রুকিয়াটাও চলতে পারে। রুকিয়ার মাধ্যমে নানা ধরনের আপনি এই সমাজে দেখবেন যারা সহি রুকিয়া করে তাদের অনেকেই সুস্থ হয়েছেন। আবার এটা হতে পারে লম্বা টাইমও লাগতে পারে, কিন্তু আমাদের অনেকের অভ্যাস হচ্ছে যে যেই জায়গাটাতে মানে সলিড রোগিয়া তার চাইতে আস্থা বেশি হচ্ছে তাবিজ তোমার, তার চাইতে আস্থা বেশি হচ্ছে যেখানে একটু তেলেস মাটি, যেখানে অস্পষ্টতা থাকে, যেখানে হয়তো নানা ধরনের অভ্যাস কর্মকাণ্ড, এগুলো আজকাল বিভিন্ন লোকদের আস্থানায়ও দেখা যায়। কিছুদিন আগে পত্র পত্রিকায় এসেছে যেমন হয়তো কোথাও কবরের চারপাশে তাওয়াফ করা, নানা ধরনের আমল, বিভিন্ন বিভ্রান্তিমূলক ওয়াদিফা যেগুলো তারাই তৈরি করেছে, তাদের সাথে কি আল্লাহর কোন রিলেশন আছে যে আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই পদ্ধতি অবলম্বন করলে তোমরা শিফা পাবে? এটা কখনোই নয়, বরং পদ্ধতি একটাই, কোরআন এবং সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলাইকুম বিশিফাঈন আল কোরআন ওয়াল আসাল, দুটো আরোগ্য দানকারী বস্তু তোমরা গ্রহণ করো, সেটাকে সেবন করো, একটা হচ্ছে আল কোরআন আর একটা হলো আসল। কোরআন দিয়ে শেফা হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন মানা, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করাটাও জায়েজ আছে। তাহলে কোরআন দিয়ে শেফা মানে হচ্ছে কয়েকটা জিনিস, কোরআন তেলাওয়াত করা, কোরআন মানা এবং কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা। তবে আজকাল তো কোরআনকে আমরা শুধু তেলাওয়াতের বই বানিয়ে নিয়েছি অথবা ঝাড়ফুঁকের বই, আর কেউ কেউ কোরআন দিয়ে তাবিজও ঝোলান। আরেকটি হচ্ছে আসাল, আসাল মানে হচ্ছে মধু, মধু অনেক রোগের ঔষধ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মধু দিয়ে, কোরআন দিয়ে এবং মধু দিয়ে দু ধরনের আরোগ্যের কথা বলেছেন, অথবা আরোগ্যের দুটো শ্রেণী তিনি এখানে ইন্ডিকেট করেছেন। কোরআন মানুষের অন্তরের ব্যাধিও দূর করে, কোরআন মানুষের শরীরের ব্যাধিও দূর করে, কোরআন মানুষের চিন্তা জগতের ব্যাধিও দূর করে। এই যে মানসিক রোগ, মানসিক রোগের একটা কারণ কিন্তু উদ্ভট চিন্তা ভাবনা করা, স্রষ্টার পথ থেকে সরে যাওয়া, আল্লাহর পথ থেকে সরে যাওয়া, এটা মানসিক রোগের একটা বড় কারণ। যেমন ওয়াসওয়াসা একটা মানসিক রোগ, ওয়াসওয়াসা যেটাকে আমরা সচিবাই বলে থাকি, এই ওয়াসওয়াসাটা সুন্নাহ খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট দিয়েছে, ওয়াসওয়াসাকে কোন স্থান দিতে নেই, যখনই ওয়াসওয়াসা আসবে তখনই সেটাকে বিতাড়ন করার পদ্ধতি। এমনকি আমাদের ফেকা বইগুলোতেও আছে, কিরকম, যেমন একজন লোক ওযু করার পরেই তার চিন্তা হয় আমার ওযু আছে কিনা, এটা কিন্তু ওয়াসওয়াসা। শরিয়ত এখানে বলেছে যদি তোমার কাছে কোনো দলিল না থাকে, প্রমাণ না থাকে, যেমন তুমি গ্যাস বের হওয়ার কোন, এটা মুসলিম শরীফের হাদিস, শব্দ শুনতে না পাও অথবা গন্ধ শুনতে না পাও, তাহলে তোমার ওযু আছে। ওযু কথাটা যদি আমাদের ইয়াকিন থাকে আর ওযু যাওয়ার ব্যাপারে সন্দেহ থাকে, তাহলে বলা হয়েছে সন্দেহ তাড়িয়ে দাও, ইয়াকিনের উপর থাকো। সত্যিকার অর্থে যদি ওযুও না থাকে তবুও শরিয়ত বলছে তোমার ওযু আছে। আবার শেষ অবস্থায় যদি হয় টয়লেট, ওযু করেছে কিনা আমাদের সন্দেহ হয়, তাহলে বলেছে ওয়াসওয়াসাকে তাড়িয়ে দিতে, আমি ওযু করে থাকলেও সেটা ধর্তব্য হবে না, আমাকে আবার ওযু করতে হবে। তাহলে মুসলিম ইয়াকিনের উপর চলে, ওয়াসওয়াসার উপরে চলে না, এটা একটা মানসিক ট্রিটমেন্ট কিন্তু। আর যদি আপনি ওয়াসওয়াসাকে জায়গা দিতে শুরু করেন তাহলে এটা আপনার উপর গালে হয়ে যাবে এবং একসময় আপনি আর নিজের উপর আস্থা রাখতে পারবেন না। আমাদের হজের মধ্যে একটা ভুল করে থাকে অনেকে, তারা মনে করে এটা তাকওয়ার কাজ, কিন্তু আসলে উল্টো। সেটা হচ্ছে হজ করার পরে বলে যে আমার হজের মধ্যে কোন একটা ভুল হয়ে থাকতে পারে, ফলে একটা দম তারা কোরবানি করে, এটা কিন্তু ওয়াসওয়াসা, এটা ওয়াসওয়াসা, এটা করা যাবে না। এটা যদি ওয়াসওয়াসা না হতো তাহলে আমরা বলতাম হ্যাঁ আর একটা কোরবানি করেছেন সওয়াব হবে, কিন্তু আপনি ওয়াসওয়াসাকে শক্তিশালী করলেন এবং ওয়াসওয়াসা কার পক্ষ থেকে আসে, শয়তানের পক্ষ থেকে আসে। এভাবে নানা ধরনের মানসিক রোগ কিন্তু আমাদের মধ্যে দানা বাঁধে। এইভাবে প্রত্যেকটা জায়গায় শরিয়া একটা ট্রিটমেন্ট দিয়েছে, আর কোরআন হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক সবচেয়ে কার্যকর ট্রিটমেন্ট। ইমাম সুয়ুতি বলেছেন জামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইন আত-তিব্বিল ইলাহি ওয়াত-তিব্বিল বাশারি, এই যে ছোট্ট হাদিসটা যে আলাইকুম বিশিফাআইন আল কোরআন ওয়াল আসাল, এই হাদিসটা বর্ণনা করেছেন ইবনে মাজাহ, হাকিম এবং বাইহাকি, এবং হাদিসের সনদ শুদ্ধ, সহিহ হাদিস। ইমাম সুয়ুতি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো দিকে ইন্ডিকেট করেছেন, একটা কোরআন আর একটা মধু। একটা দিকে তিনি ইন্ডিকেট করেছেন আত-তিব্বিল ইলাহি, অর্থাৎ আল্লাহ প্রদত্ত চিকিৎসা বা ট্রিটমেন্ট, এটা হলো স্পেশাল ট্রিটমেন্ট, ওহি ভিত্তিক ট্রিটমেন্ট। আত-তিব্বিল ইলাহি মানে ওহি ভিত্তিক আল্লাহ প্রদত্ত ট্রিটমেন্ট। আর আরেকটা হচ্ছে আত-তিব্বিল বাশারি, সেটি হচ্ছে মানবীয় ট্রিটমেন্ট। ডাক্তাররা যে ট্রিটমেন্টটা করে থাকে, ডাক্তাররা সাধারণত আমাদেরকে তাই না ট্যাবলেট খেতে দেয়, ক্যাপসুল খেতে দেয়, এগুলো তো বিভিন্ন নির্যাস থেকেই তৈরি। ঠিক তেমনি একটা জিনিস আল্লাহ তাআলা তো অনেক কিছু দিয়েছেন আমাদেরকে চিকিৎসা হিসাবে, এর মধ্যে মধু একটা, দুধ আরেকটা, এর মধ্যে আরেকটা হচ্ছে কালো জিরা, বলা হচ্ছে কালো জিরা সব রোগেরই ঔষধ, আর আসলে কালো জিরার মধ্যে সেই মহাগুণ আছে। তারপর আমরা বলবো এই যে বস্তু জিনিস, এটা হচ্ছে আত-তিব্বিল বাশারি, আত-তিব্বিল বাশারি। আমরা আত-তিব্বিল নববী একটা বই আছে, ওটা পড়লে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে চিকিৎসা সম্বন্ধীয় অনেকগুলো ইনস্ট্রাকশন এবং নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আর কোরআন আর হাদিসের মধ্যে যে আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন সেটা কিন্তু আত-তিব্বিল ইলাহি, এটাকে আমরা বলছি আর রুকিয়া আশরাইয়া, শরাই রুকিয়া। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন আল কোরআন হুয়া শিফাউত তাম মিন জামিউল আদওয়াইল কলবিয়্যাত ওয়াল বাদানিয়্যাত ইযা আহসানা আল আলীম আত-তাদাউয়ি বিহি وكيف تقاوم الأدواء كلام رب الأرض والسماء الذي لو نزل على الجبال لصدعها أو على الأرض لقطعها. كنت جمعون كاريك تقول لك وزيد إمام ابن القيم رحمه الله جي قرآن هو تي شب ধরনের মানসিক এবং শারীরিক রোগ থেকে কমপ্লিট শিফা প্রদান করে একটি গ্রন্থ। যদি অসুস্থ ব্যক্তি এই কোরআন দিয়ে তার ট্রিটমেন্টটাকে সঠিকভাবে প্রপারলি যথার্থভাবে করতে পারে, তাহলে অনেকে হয়তো বলবেন আমি তো কোরআন তেলাওয়াত করি, আমার অসুস্থ ভালো হয় না। এখানে কিন্তু একটা শর্ত আরোপ করা হয়েছে যে কোরআন দিয়ে তাদাউই বা ট্রিটমেন্টটা কি আপনি প্রপারলি করছেন কিনা। আপনি অ্যান্টিবায়োটিক খেলে তো ভালো হয়ে যাবেন না, মারাও করতে পারেন যদি মানে একটা অ্যান্টিবায়োটিক একদিন একটা করে খাবেন, পাওয়ারফুল করে। যদি আপনি একদিন তিনটা করে খান, আবার কেউ তো তিনটা করে খায় যেগুলো দুর্বল গুলো, তাই না? 500 mg যেগুলো আপনি তিনটা করে খেতে পারেন নর্মাল পাওয়ারের, আর বেশি পাওয়ারের গুলো যদি একসাথে তিনটা খান কি হবে? কোরআনের ট্রিটমেন্টটা ওরকম। কোরআনটা দিয়ে ট্রিটমেন্টটা কিভাবে আমরা নিতে পারি তো জানতে হবে, তাহলে রিওয়ায়াত গুলো জানতে হবে। কারণ দেখা যাচ্ছে যে কোরআনের বিভিন্ন সুরার ফজিলত সম্পর্কে আমরা ভুল ব্যাখ্যাগুলো নিয়ে থাকি। সূরা ইয়াসিন সম্পর্কে অনেকগুলো মানে ফজিলত বর্ণনা করা আছে যেগুলো অথেন্টিক হাদিসে আসেনি, তা আপনি সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করলে কি আপনি মানে ফায়দা পাবেন? পাবেন না। তাহলে কোরআন দিয়ে ট্রিটমেন্টের পদ্ধতিটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রিকমেন্ড করেছেন, সাহাবায়ে কেরাম কিংবা অথেন্টিক সোর্স অফ নলেজ কি বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেন তেন ভাবে কোরআনের ব্যবহার এটা শরীয়তে বৈধ নয়, এই জন্য তিনি একথা বললেন। আর তিনি বললেন এটা হবে মানে কেন, কোরআন কেন আমাদেরকে মানসিক শারীরিক সুস্থতা দেবে না? কারণ এই রোগগুলো তো আল্লাহর সৃষ্টি, সেই রোগগুলো কিভাবে এই জমিনের যিনি মালিক রব, আসমানের যিনি মালিক তার রবকে রব করতে পারে, কিভাবে সেগুলো প্রতিহত করতে পারে? রোগের সাধ্য নেই যে কোরআনকে প্রতিহত করে। ওই কোরআন যে কোরআন যদি পাহাড়ের উপর নাজিল হতো পাহাড়কে বিদীর্ণ করে দিত, যদি জমিনের উপর নাজিল হতো জমিনকে ছিন্ন ভিন্ন করে দিত। অতএব এমন এক পাওয়ারফুল কোরআন, যে কোরআন আমরা তো দেখি যে কোরআনের পাওয়ারটা, তাই না? জাহিলি সমাজকে একটা সুন্দর নিরাপদ সমাজে পরিণত করেছে, যুদ্ধ বিধ্বস্ত সমাজে যে কোনো জঙ্গিবাদ থেকে সন্ত্রাস থেকে কি সুন্দর মদিনা সমাজ, একটা শান্তিপূর্ণ সমাজ তৈরি করেছে, এই হচ্ছে সেই কোরআন। এই কথার মধ্যে আমরা চমৎকার সব বিষয়গুলো পেয়ে গেলাম। আর এখন যেটা আমাদের কাছে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মনে হয় সেটি হচ্ছে আমাদের সকলে এত সুন্দর একটা সোর্স কোরআন এবং সুন্নার মধ্যে চিকিৎসা পদ্ধতি পাওয়ার পরেও কেন আমরা কুসংস্কারের দিকে যাচ্ছি? যদি আমরা পরিসংখ্যান করি যে এই সমাজে রোকিয়া শারীরিয়া এর দ্বারস্থ কয়জন হচ্ছেন, তাহলে খুব কম সংখ্যক। অবশ্য হয়তো আপনারা বলবেন রোকিয়া শারীরিয়া করান কয়জনে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সব ধরনের ট্রিটমেন্ট এর উপর প্রাতিষ্ঠানিক পড়াশোনা আছে, রোগিয়া শারীরিয়ার উপরেও প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যবস্থা আসলে হওয়া উচিত। তাতে করে কয়েকটা জিনিস রক্ষা পাবে। এক, সমাজে যারা ধুরন্ধর মানুষকে প্রতারণা করছে, বিভ্রান্ত করছে, সঠিক ট্রিটমেন্ট দিচ্ছে না এবং ভুল ট্রিটমেন্ট করে দীনের নামে ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করে সেখান থেকে তারা টু পয়েন্টস কামিয়ে নিচ্ছে, এতে তো আসলে এই ভুল চিকিৎসার কারো কোনো লাভ হচ্ছে না। অন্যদিকে আরেকটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইমানের জায়গাটা আমাদের জিরো হয়ে যাবে। আপনি যদি জাদুকরের কাছে যান, কারণ জাদুকর জাদুটা কি, এটা কুফরি, এটা কোরআনেও বলা হয়েছে হাদিসের মধ্যে বলা হয়েছে জাদু টোনা করা কুফরি। এখন জাদুর চিকিৎসার জন্য যদি কেউ জাদুকরের কাছে যান সেটাও কুফরি, তাহলে ইমানটা থাকলো কোথায়? আপনি যদি জ্যোতিষের কাছে যান যে গ্রহ নক্ষত্রের অবস্থান দিয়ে আপনার ভবিষ্যৎকে নির্ণয় করে, এটাও আপনার ইমানকে একদম নষ্ট করে দেবে, ফলে আপনি দুনিয়াও হারালেন আখেরাতও হারালেন। একমাত্র অথেন্টিক রোগিয়া শারীরিয়া না থাকার কারণে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত হবে যে এই রোগিয়া শারীরিয়া সম্পর্কিত কিছু জ্ঞান অর্জন করা। এ সম্পর্কে যেমন ডক্টর সাঈদ আল কাহতানির লেখা যে হেসু মুসলিম আছে সেখানে অল্প কিছু আছে, তবে তিনি রোকিয়ার উপর আলাদা আরেকটা বই লিখেছেন, যদিও সেটা খুবই সংক্ষিপ্ত, কিন্তু রোকিয়া করার জন্য সেখানে বেশ কিছু পদ্ধতি উল্লেখ করে দেওয়া আছে। আচ্ছা, রোকিয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে ইসলামী শরীয়তে। প্রথম শর্ত হচ্ছে রোকিয়া তো আসলে এক ধরনের দোয়া, কিন্তু রোকিয়া হলো এক ধরনের দোয়া, অতএব এই রোকিয়াটা হতে হবে আল্লাহর সুন্দর সুন্দর নামের ওসিলা অথবা তার সুন্দর মহান গুণাবলীর ওসিলা। সুতরাং মানে এই এই জিনিসটা যে যে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার তুমি রাজ্জাক, আল্লাহ তুমি শাফি, তুমি শেফা দানকারী, আমাকে শেফা দাও, তাই না? ওয়াইদা মারাদতু ফাহুয়া ইয়াশফিন, কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যখন আমি নবীর ভাষায় তিনি বলছেন যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন। এছাড়া রোকিয়ার মধ্যে বেশ সুন্দর সুন্দর কিছু দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি ওয়া আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা, হে আল্লাহ আপনি মানুষের রব, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস, আপনি অসুখটা সমস্যাটা দূর করে দিন, আযহিবিল বাস আনতাশ শাফি আপনি শিফা দানকারী, লা শিফা ইল্লা শিফাউক আপনার শিফা বা আরোগ্য দান ছাড়া আর কোনো আরোগ্য দান নেই, শিফা আন লা ইউগাদিরু সাকামা এমন আরোগ্য আপনি দান করুন যার পর আর কোনো রোগ থাকবে না। কত সুন্দর একটা দোয়া। এরপরে আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, যদি আমি আপনার জন্য দোয়া করি, আরশের মহান অধিপতি আল্লাহর কাছে দোয়া করছি যেন আপনাকে তিনি আরোগ্য দান করেন। এরপর যখন রোগী দেখতে যাবেন আমরা কি সেই দোয়াগুলো করছি, রোগী এসে পদ্ধতিগুলো ফলো করছি? আমরা অনেক সময় মিষ্টি নিয়ে যাই, ফল নিয়ে যাই, ব্যাস কেমন আছেন তা সিঙ্গুলো চলে আসে। কিন্তু নিয়ম হচ্ছে রোগীকে দেখতে গিয়ে প্রথম রোগীর মাথায় হাত দিবেন আর বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, অসুবিধা নাই আপনি ভালো হয়ে যাবেন, আপনি ভালো হয়ে যাবেন। কে ভালো করবে? আল্লাহ আপনাকে ভালো করবে। আর যদি আমরা আল্লাহর আসমা এবং সিফাতের ওসিলা দিয়ে দোয়া করি তাহলে সেটা হচ্ছে সবচেয়ে দোয়া কবুলের সবচেয়ে কাছাকাছি। রুকিয়ার ক্ষেত্রেও তাই, যখন আমরা কাউকে রুকিয়া করবো তখন আল্লাহর আসমা এবং সিফাতের ওসিলা দিয়ে রুকিয়া করবো। দ্বিতীয় হচ্ছে রুকিয়াটা হতে হবে আরবি শুদ্ধ ভাষায়, এমন শুদ্ধ ভাষায়, এমন স্পষ্ট আরবি ভাষায় যার অর্থ আছে। আপনি যদি আরবির মতো করে বলে যান কিছু শব্দ মানুষ বুঝতে আরবি আসলে কিছুই হলো না। এটা সাধারণত অজ্ঞ লোকেরা করে থাকে, মূর্খ লোকেরা করে থাকে, কিছু আস্তানা যারা বানায় মানুষকে বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি তারা দিয়ে থাকে, তারা দেখবেন যে নানা রকম অদ্ভুত কথাবার্তা মন্ত্র মতো উচ্চারণ করে, সেটা কখনোই জায়েজ হবে না এবং সেটা হবে ভুল। তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে এই বিশ্বাস রাখা যে এই রুকিয়াই আমাদেরকে ভালো করবে না, ভালো করবে কি? আল্লাহ। এটা যে কোনো ক্ষেত্রে দুনিয়ার জগতের যতগুলো পদ্ধতি আসবাব উপকরণ আমরা ইউজ করছি সেগুলো আমাদেরকে ভালো করে না, ভালো করেন আল্লাহ। এটা তাওহীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ রুকিয়া হোক, সালাত হোক, ইবাদত হোক, মুসলিম তার প্রত্যেকটা কাজে তাওহীদের জায়গাটা ঠিক রাখবে, হেফাজত করবে, আল্লাহর একত্ববাদের জায়গা, আল্লাহর রুবুবিয়তের জায়গা, আল্লাহর উলুহিয়তের জায়গাটা সে ঠিক রাখবে, এবং এই ঠিক রাখার কারণেই আল্লাহর পক্ষ থেকে তিনি শিফা পাবেন, তিনি রহমত পাবেন, তিনি করুণা প্রাপ্ত হবেন ইত্যাদি, আল্লাহর কাছ থেকে তিনি পাওয়ার অধিকারী হবেন একমাত্র তাওহীদের জায়গাটা যদি ঠিক থাকে। এজন্য যখনই কোনো আসবাব, যেমন আমরা যখন ওষুধ খাই, এই ওষুধই আমাকে ভালো করছে এটা ভাবা যাবে না, ডাক্তারের কাছে যাই এই ডাক্তারের ওষুধে আমার ভালো হয়ে গেল এটা ভাবা যাবে না। হ্যাঁ, তিনি দক্ষ হতে পারেন, তার নৈপুণ্য থাকতে পারে, সেটা অস্বীকার করব না, কিন্তু মূল ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহই আমাদেরকে শেফা দান করেন। আর সেটার প্রমাণ আমরা পাই যে অনেক চিকিৎসার পর বিশ্বের ভালো ভালো বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে কিংবা চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরেও বহু লোকের যখন আরোগ্য লাভ হয় না, প্রমাণিত হয় আসলে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দেননি বলেই তিনি আরোগ্য পাচ্ছেন না, শুধু চিকিৎসকের দক্ষতা কিংবা খুব বড় মানের হসপিটাল হলেই সবাই আরোগ্য লাভ করে না। ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার দেহে একবার ব্যথা পেলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন, আমি তো ব্যথা পেয়েছি কি করব, চিকিৎসাটা কিভাবে হবে? তখন তিনি বললেন দাফ ইয়াদাকা আলা আল্লাযী তাআল্লামা মিন জাসাদিক, তোমার শরীরের যে জায়গা তোমার ব্যথা সেই জায়গাটা তুমি ধরো, কোন হাত দিয়ে ধরো এখানে বলা নেই, এমন হতে পারে ডান হাতে যদি ব্যথা হয় এখানে তো আর হাত দিয়ে ডান হাত দিয়ে ধরতে পারবেন না, তাহলে বাম হাত দিয়েও ধরা যেতে পারে, ডান হাত দিয়েও ধরা যেতে পারে, কিন্তু তিনি বলেছেন যেই জায়গাটায় ব্যথা সেই জায়গাটা তুমি হাত দিয়ে ধরো, ওয়াকুল বিসমিল্লাহ তালাকান, তিনবার বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওয়াকুল সাবা মাররাত, আর সাতবার একটা দোয়া পড়ো, দোয়াটা কি? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আমি আল্লাহর সম্মান এবং তার সামর্থ্যের বিনিময়ে, এই যে বললাম এটা, এটা কি? এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর গুণ। আল্লাহ আজিজ, এই ইজ্জত থেকে এসছে আজিজ, তাহলে আল্লাহর গুণ এবং নামের এখানে ওসিলা দেওয়া হচ্ছে। আমি যে ব্যথা পাচ্ছি সেই ব্যথা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহর ইজ্জতের কাছে, তার কুদরতের কাছে আমি আশ্রয় চাচ্ছি। সুতরাং এর মধ্য দিয়ে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। জ্বর হলে কি পড়তে হবে, তারপরে বা যারা রোগী দেখতে আসবেন তারা তার সাথে কি ট্রিটমেন্ট করবেন, তারপরে সকাল সন্ধ্যার কিছু আদকারও আছে। সকাল সন্ধ্যার আদকারগুলো সরাসরি রুকিয়া নয়, সেটা আদআইয়া দোয়া, কিন্তু রুকিয়ার মতো সেগুলো কাজ করে। আপনি যখন সকাল সন্ধ্যার দিকিরগুলো পড়বেন, যার মধ্যে আয়াতুল কুরসি আছে, যার মধ্যে কুল হু আল্লাহ আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক আছে, কুল আউযু বিরাব্বিন নাস আছে, তখন আপনি আপনার ঘরকে এবং ঘরস্থ সকল সদস্যকে একটা সুরক্ষার মধ্যে নিয়ে আসলেন, স্পেশাল সুরক্ষা, হিফজ, খাস মিন আল্লাহ সুবহানাহু, আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল সুরক্ষার মধ্যে আমরা নিয়ে আসলাম। এই সুরক্ষাটা কি আমরা করি সবসময়? আমাদের কয়জন নিজেদের বাসায় প্রতিদিন আমরা সকাল সন্ধ্যার আদকারগুলো পড়ি? সকাল সন্ধ্যার আদকারের কিছু অংশ আবার প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাতের পরেও আছে। পাঁচ ওয়াক্ত সালাতের আদকারগুলো কি আমরা পড়ি? আমাদের অধিকাংশ মসজিদে দেখা যায় যে সালাম ফেরানোর পরেই মোনাজাত করে শেষ, মোনাজাতে একটা দোয়া পড়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে আমল করেছেন? এটা কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় না? মানে একটা জাতি কতটা গাফেল হয়ে কাজগুলো করতে পারে। সালাত তো একটা স্পেশাল ইবাদাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদাহ, এবং আকিমুস্সালাহ কোরআনে যে কতবার বলা হয়েছে, সেই স্পেশাল সালাতটা ফার্স্ট টু লাস্ট কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিনা, এই চিন্তাটা কি প্রত্যেক মুসলিমের থাকা উচিত না? সেই জায়গাও তো আমরা ভায়োলেট করছি, এটা আমাদের গাফলতির প্রমাণ। শুরুতে নিয়ত কিভাবে করতে হবে, জানা আমাদের দোয়া আদৌ কি আছে কিনা, এ বিষয়গুলো তো আমরা ভাবি না। আমরা কায়দা বগদা দিয়া বাজার থেকে একটা বই কিনে যা পাই সেটাকে ভেবে নেই। কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ বলা হচ্ছে অথেন্টিক পদ্ধতিটা কি, কোনটা বেদাআ আর কোনটা সুন্নাহ, এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে, কোনটা অথরাইজড আমল কোনটা আনঅথরাইজড আমল এটা বলে দেওয়া হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা অফিসে কিভাবে কাজ চলবে তার একটা ডিরেকশন থাকে, ইনস্ট্রাকশন থাকে, এবং এটাকে বলা হয় অথরাইজড পদ্ধতি। এই অফিসের সকলকে ওই পদ্ধতি ফলো করতে হয়, কিন্তু কেউ যদি ওই পদ্ধতির বাইরে চলে যান, করে অনেকেই করে, কিন্তু সেটা হচ্ছে আনঅথরাইজড। যদি অথরাইজড লেনদেনের বাইরে কেউ আনঅথরাইজড লেনদেন করে, যেমন ঘুষ, এটা দুর্নীতি, এটা আইনত দণ্ডনীয় যে কোনো কাজই, তাহলে শরীয়ার ক্ষেত্রে কেন এই নিয়মটা আমরা ফলো করব না? কেন বেদাত পারমিটেড হবে? বেদাত কিভাবে অথরাইজ হল? ওহী ছাড়া ইবাদতের কোন অংশ কি আমরা অথরাইজেশন দেওয়ার অধিকার আমাদের আছে? নাই। অতএব বিষয়গুলো কিন্তু এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আর সমস্যা থাকে না। আমরা ভাবি ওনার মত হচ্ছে এটা, এনার মত হচ্ছে এটা, তখনই ভাবি তাহলে ওনার যেমন অধিকার আছে এনার অধিকার আছে। সমাজের নানা ধরনের ভুল বিভ্রান্তিগুলোকে এভাবেই আমরা জাস্টিফাই করি, এটা উচিত না, উচিত না। যেখানে জাস্টিফাই করার জন্য কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ আমাদের কাছে রয়ে গেছে, এবং কোরআন সুন্নাহর জাস্টিফিকেশনের বাইরে আর কোনো জিনিস ইসলামে হতে পারে না, সহজ বিষয় না? খুবই সহজ বিষয়। তাহলে কিভাবে মানুষ এসে দাবি করতে পারে এটা ইসলামিক, এটা দিনই? এ বিষয়গুলো আমাদের ভাবার অবকাশ আছে সালাতের মধ্যেও। এই জন্য আমরা বলবো যে সালাতের সালাম ফেরানোর পরে যে আজকার গুলো আছে এগুলো আপনারা একটু পড়বেন, এগুলোর মধ্যে আপনাদের সুরক্ষা আছে, ওগুলোর মধ্যে তাওহীদের ঘোষণা আছে। এই যেমন ধরেন জিনের যে চিকিৎসা, ওটাও তার উপর পেশা দিয়ে আছে, এবং তার মধ্যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তাওহীদের উপর থাকা। তাওহীদের উপর থাকা যারা জিনের চিকিৎসা করবেন অথবা যার চিকিৎসা করবেন দুজনের জন্য খুব জরুরি। কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ আকিদার অধিকারী একজন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করতে থাকে তাহলে জিন ছেড়ে চলে যায়। সূরা বাকারা তেলাওয়াত করলে জিন চলে যায়। তাহলে বিশুদ্ধ অথেন্টিকটাই আমাদের নিতে হবে। এর বাইরে বানিয়ে বানিয়ে যে সমস্ত পদ্ধতিগুলো করা হয়েছে সেটা রুকিয়া সারা ইয়ার মধ্যে পড়ে না। এখানে আরেকটা সুন্দর একটা কবিতা, দুটো চরণ, ইন্না রুকা মিন হামান আও আইনিন ফাইন তাকু মিন খালিস আল ওয়াহিয়াইন ফাযাকা মিন হাদি আর রহমান ওয়া শারাআতিহি ওয়াযাকা লা ইখতিলাফা ফি সুন্নিয়াতিহি। রুকিয়াটা যদি এটা চোখ লাগার কারণে হয় বা এরকম কোনো কারণে হয়, তাহলে সেই রুকিয়াটা যদি ওহী থেকে হয়, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ রুকিয়া হয়, তাহলে সেটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেটাই হচ্ছে ইসলামের শরীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত বা প্রণীত পন্থা, আর এটা যে সুন্নাহ এতে কোনো ইখতিলাফ নেই। এজন্য ঝাড়ফুঁক সবটাই ভুল এটা ঠিক নয়, কিন্তু অনেক ঝাড়ফুঁক ভুল। যদি সেটা জাহিলিয়াতের কোন কৃষ্টি কালচার হয়ে থাকে, আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন সেটা কখনোই ভুল নয়, সেটা অবশ্যই সুন্নাহ ভিত্তিক একটা পদ্ধতি। এখানে আরেকটি হাদিস আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরদু আলাইয়া রুকাকুম, তোমাদের ঝাড়ফুঁকটা আমার কাছে পেশ করো। যদি সেটা শিরিক না হয় তাহলে এই ধরনের রুকিয়া করতে কোনো অসুবিধা নাই। রুকিয়ার পাশাপাশি যেন মানুষ অতিমাত্রায় রুকিয়ার উপর নির্ভর না হয়ে যায়, যেন তারা তাদের জাগতিক যে চিকিৎসা পদ্ধতি আছে সেটা ফলো করে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি এর আরেকটা হাদিস হচ্ছে, তাদাও ইবাদাল্লাহ ওয়ালা তাদাওউ বিহারাম, হে আল্লাহর বান্দারা তোমরা দাওয়া অর্থাৎ ঔষধ গ্রহণ করো, তবে হারাম দিয়ে ঔষধ গ্রহণ করো না, হারাম জিনিস দিয়ে ঔষধ বানায়ও না, অথবা হারাম জিনিসকে ঔষধ হিসেবে গ্রহণ করো না। এই হাদিসটা আবু দাউদ বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই রুকিয়া শারিয়ার প্রতি গুরুত্ব দেওয়া। এটা কিন্তু দিনের একটা অংশ, এটা শুধু চিকিৎসা তা নয়, এটা দিনের একটা পার্ট। এর সাথে আমাদের আকীদার সংস্রব রয়েছে, এর সাথে আমাদের তাওয়াক্কুল আল্লাহ এর সংস্রব রয়েছে, এর সাথে আমাদের একটা সুন্দর চিকিৎসা পদ্ধতিরও একটা সমাধান রয়েছে। আজকালকে আমরা দেখি যে আমাদের সমাজে অনেকগুলো মনোজগৎ সেন্টার আছে, ট্রিটমেন্টটা তারা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক করে থাকেন, কিন্তু রুকিয়া সেন্টার তো আমরা দেখি না। মদিনা যখন আপনারা যাবেন দেখবেন আরেকটা সুন্দর চিকিৎসা পদ্ধতি, ওটা রুকিয়া না, সেটা হচ্ছে কাপিং, যেটাকে হিজামা বলা হয়, হিজামা। হিজামাটাও খুব চমৎকার একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত একটা পদ্ধতি। মক্কা মদিনার মধ্যে এখন হিজামা ক্লিনিক আছে, তো এগুলো ক্লিনিক হওয়াটা ভালো। কোন ব্যক্তি যদি এর চিকিৎসাটা দেন, তিনি যদি শিক্ষিত না হন, প্রশিক্ষিত না হন, তাহলে কাপিং এর মধ্যে তিনি অনেক ভুল চিকিৎসা করতে পারেন। একই অবস্থা রুকিয়ার ক্ষেত্রেও, রুকিয়ার মধ্যে যারা অথরাইজড পারসন তারাই রুকিয়া করবেন, সবাই রুকিয়া করবেন না। কয়েকটা শর্ত তাহলে, আমরা রুকিয়া করার জন্য কিছু শর্ত পেলাম, আবার যিনি রুকিয়া করবেন তার জন্য কিছু শর্ত আছে। তিনি একজন ভালো মুসলিম হবেন, বিশ্বাসী মুসলিম হবেন, তিনি কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমলদার হবেন। তিনি যদি ভুল বিভ্রান্তির পথে নিজে চলেন তাহলে তার রুকিয়া গ্রহণ করা জায়েজ হবে না, কারণ যিনি বিভ্রান্তির পথে চলেন তিনি বিভ্রান্তিমূলক রুকিয়াই করবেন, ঝাড়ফুঁক করবেন, যেটার প্রমাণ তো আমাদের সমাজে আছে। তার নিয়ত শুদ্ধ থাকতে হবে, তার তাওহীদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, যেন কোনো মতেই শিরক এবং বেদাতের সাথে তিনি যুক্ত না হন। তাহলে রুকিয়াকারীর এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা কি সেভাবে যারা রুকিয়া করছে নিজেকে প্রস্তুত করছে? যদি প্রস্তুত করে না থাকি তাহলে প্রশিক্ষণ গ্রহণ করুন। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে একজন রুকিয়াকারীর তার আকিদাও যেমন শুদ্ধ হবে, আমল শুদ্ধ হবে, আর রুকিয়ার পদ্ধতিটাও শুদ্ধ হয়ে যাবে। আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভালো লোক আছেন, হঠাৎ তাদের মনে হয় কে যেন তাকে তাবিজ করেছে অথবা জাদু করেছে, এরকম চিন্তাও কিন্তু অনেককে পাকড়াও করে, বলে যে আমার তো অনেক শত্রু, নিশ্চয় কেউ একজন আমার আমাকে জাদু করেছে, এজন্য আমার এখন উন্নতি হচ্ছে না, আমার বিপদ, পদে পদে বিপদ। এই ধারণাটা ঠিক নয়। যদি কেউ তাবিজ তোমার অথবা জাদুটো না করে তাহলে তার প্রমাণ আপনার থাকতে হবে। এই প্রমাণটা কয়েকভাবে আসতে পারে। এক, হয়তো কেউ স্বীকার করল যে জাদুটোনা করেছে, অথবা জাদুটোনা করার স্পষ্ট প্রমাণ তিনি তার বাসার মধ্যে পেলেন, জাদুটোনা করার কিছু জিনিস পেলেন যেটা তারা একজন প্রাজ্ঞ বিজ্ঞ মহাকিক আলেম দেখে বললেন যে হ্যাঁ এগুলো জাদুটোনা করা হয়েছে, তখন সেই জিনিসগুলো নষ্ট করে ফেলতে হবে। এবং জাদুটোনা যাকে করেছে মানে করার পরের কিছু ট্রিটমেন্ট আছে, জাদু করার আগেও কিছু ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্ট গুলো আমি তো আজকের এই ছোট্ট খুতবায় সেটা বলে শেষ করতে পারবো না, তবে এর উপরে সুন্দর সুন্দর বই আছে, ইউটিউবে বিশুদ্ধ বেশ কিছু পদ্ধতি আছে যে জাদু টোনার আগে বা পরের কিছু আমল, যেমন বরই পাতা দিয়ে গোসল করার, সাত দিন গোসল করার যে পদ্ধতি বলা হয়েছে, অথবা আমাদের এখানে সবচেয়ে বড় আরেকটা প্রবলেম হচ্ছে জিন তাড়ানোর জন্য যে ঝাড়ফুঁকটা করা হয়, সেখানে অনেকগুলো ভুল পদ্ধতি অবলম্বন করা হয়। প্রথমত আসলেই জিন কিনা এটা একটা দেখার বিষয় আছে, অনেক মানসিক রোগীকেও মানুষ মনে করে যে জিনে ধরেছে, জিনে ধরেছে তার স্পষ্ট প্রমাণ না থাকলে শুধু আন্দাজে সেটা বলা যাবে, সুতরাং তার ট্রিটমেন্টটাও হতে হবে। আর জিনের ট্রিটমেন্টের জন্য ওই যে সুতা পড়া, তারপরে মানুষকে খুব জোরে প্রহার করা, অনেক সময়টা হয় মানে আদৌ জিনের হয়তো কোনো আসরই নাই কিন্তু তাকে হয়তো পেটানো হচ্ছে আর ভাবা হচ্ছে জিনকে মারা হচ্ছে। এই যে ভুল ট্রিটমেন্ট গুলো, এগুলো সম্পর্কে আমাদেরকে সাবধান হতে হবে। এই জন্যে জিনের চিকিৎসা হোক, জাদুর চিকিৎসা হোক, মৃগী রোগের চিকিৎসা হোক অথবা অন্য যে কোনো চিকিৎসা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তিকে যদি তিনি শরিয়া ভিত্তিক চিকিৎসা দিতে চান শরিয়া সম্পর্কে জানতে হবে। শরিয়ার মূলনীতির বাইরে কোনো চিকিৎসা নেই, এমন কোনো চিকিৎসা যেটা তৌহিদে বিশ্বাসে আঘাত করছে, এমন কোনো চিকিৎসা যেটা ইসলামের এস্টাবলিশড কোনো আমলকে বাতিল করে দিচ্ছে, বরং অন্য ধরনের প্যাটার্নে এটা সাজানো হয়েছে, তাহলে সেগুলো সরাসরি চিকিৎসা মোটেই নয়। এই মূলনীতিগুলো আমাদের জেনে এবং যিনি রুকিয়া করবেন তার সে শর্তগুলো পূরণ করে, রুকিয়ার শর্তগুলো পূরণ করে যদি আমরা রুকিয়া করতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের এই জাগতিক চিকিৎসার পাশাপাশি রুকিয়াও পরিপূরক হিসাবে বরং আরো শক্তিশালী পরিপূরক হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ। এবং এর মধ্য দিয়ে আমরা ইমানি দিক থেকে, আমলি দিক থেকে, শরিয়ার দিক থেকেও একটা অত্যন্ত পরিচ্ছন্ন সুন্দর জাতি হিসাবে গড়ে তোলার, নিজেদেরকে গড়ে তোলার এবং সন্তানদেরকে গড়ে তোলার সুযোগ লাভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযিদু যালিমিনা ইল্লা খাসারা। আর আমরা কোরআনের মধ্য থেকে এমন কিছু নাযিল করি যা মুমিনদের জন্য শিফা, আরোগ্য লাভের কারণ এবং মুমিনদের জন্য রহমা, ওয়ালা ইয়াযিদু যালিমিনা ইল্লা খাসারা, তবে জালিমরা তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। তাহলে কারা জালিম? যারা কোরআনের মতটাকে অনুসরণ করল না, রুকিয়া বা ঝাড়ফুঁকটাকে, এখানে তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে, যারা সঠিক পদ্ধতিতে করল না, যারা ভুল পদ্ধতিতে, শিরক পদ্ধতিতে এবং বেদাতি পদ্ধতিতে কাজগুলো করল, তারা আসলে ক্ষতি বৃদ্ধি করল, তারা নিজেদের ক্ষতি করল কারণ তাদের ইনকামটা শুদ্ধ হল না, তারা রোগীর ক্ষতি করল কারণ সঠিক ট্রিটমেন্টটা করল না, বরং বেঠিক ট্রিটমেন্টের কারণে রোগীরও যেমন ক্ষতি বেড়ে গেল আর তাদের ইনকামটাও হারাম হয়ে গেল, নিজেদের ক্ষতি তারা করল। অতএব আসুন আমরা আজকের প্রেক্ষাপটে এটা একটা বাস্তব দিক, প্রক্রিয়ার দিক যেটা সমাজে অনেক ধরনের ভুল বিভ্রান্তিমূলক লোকেরা ছেয়ে গেছে, পত্রিকা রিপোর্ট অ্যাডভার্টাইজ আছে, টিভিতেও আসে, আর আমাদের জনজীবনকে তারা আক্রান্ত করে ফেলেছে, ভুল পথে অগ্রসর করছে। আসলে আমরা সচেতন হই, আমরা বিশুদ্ধ রুকিয়া সম্পর্কে ধারণা নেই এবং বিশুদ্ধ রুকিয়ার উপরই আল্লাহর পরে নির্ভরতা স্থাপন করি, তাহলেই এই সমাজ শুদ্ধ হবে, আকিদার দিক থেকে পরিশুদ্ধ হবে এবং তারা একটা সুন্দর সমাজ হিসেবে গড়ে উঠবে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফি আয়াতিল কোরআন ওয়া সুন্নাতিল মুস্তাফা আল আওয়াব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিকাফাতিল মুসলিমিন মিন কুল্লি ইসম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়া আত-তাওয়াবুর রাহীম। الحمد لله أسبغ على عباده النعم الدرر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يعلم خفيات القلوب من أسر ومن جهر وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله الشافع المشفع في المحشر صلى الله وسلم وبارك عليه وعلى آله النجب الغرر وأصحابه النبلاء الخيار والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. فاتقوا الله يا عباد الله، اتقوه كما أمر، وصونوا عقيدتكم من كل ثلم وكدر، واعلموا أن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها. فاتقوا الله إخوة الإيمان وإخوة العقيدة، ومما ينطوي عليه حفظ جناب التوحيد التنويه بآثار اليقين المتين الذي لا تشرفه أوهام التطير والعرافين والكهنة والدجالين ومن سلط على نفسه المعتقدات الباطلة وتشاءم من الشهور والأيام والطهور وأضغاط الأحلام وتعلق بالنجوم والمطالع والأبراج بزعم دفع المكروه دفع المكروه والانفراج فقد عبثت به الشياطين ويخشى على دينه من رنق كمين. يقول الله سبحانه وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يريدك بخير فلا راد لفضله. شمانيت بصفتي توحيد شركة أتنت قلت بمك تديك رتسي جيكونو কুসংস্কার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, পাখি দেখে আমরা অনেক কিছু ধারণা করি, সকালবেলা পেঁচা দেখলে ভাবে যে আজকে দিনটা খারাপ যাবে, কাক দেখলেও তাই ভাবে, শালিক দেখলে ভাবে মেহমান আসবে, তাই না? এরকম অনেক কুসংস্কার আছে, দিন এবং মাস নিয়েও আমাদের কুসংস্কার আছে। খুব অবাক লাগে যখন আরবি মাসগুলোকেও আমরা ছাড় দিইনি, মহরম মাসে বিয়ে করা যাবে না, এরকম আছে না অনেকের মধ্যে কুসংস্কারটা? এই মাসে বিয়ে করলে নাকি সেই বিয়েটা বরকতপূর্ণ হবে না, অথচ মহরম মাসকে আল্লাহ তাআলা বলেছেন যে মাসে আমরা এখন অবস্থান করছি, শাহরুল্লাহ। মহরম মাস হচ্ছে শাহরুল্লাহ, তাশরীফান, সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা তার এই মাসকে নবীর ভাষায় আল্লাহর মাস হিসাবে তিনি অভিহিত করেছেন। মহরম মাসের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, এটা হচ্ছে আহাদুল আশহরুল হুরুম, চারটা হারাম মাসের একটা। মহরম মাসের এতই গুরুত্ব যে মাসে রোজা রাখা রমাদানের পরেই উত্তম রোজা। এতগুলো ফজিলতের পরে আপনি বিয়ে করবেন না মাসে, কেমন কথা! এটা কুসংস্কার। সপ্তাহের বারের মধ্যে অনেকে শনিবারকে মনে করে যে শনির দশাটাকে পেয়ে যাবে, শনির দশা বলে কিছু আছে নাকি? অতএব এগুলো কিন্তু আমাদের মানে ইসলামী আকিদার পথে বড় ধরনের অন্তরায়। ইসলাম কোন ধরনের কুসংস্কার অথবা কেউ কেউ এগুলোকে নাম দিয়েছে সংস্কার কোনটাতে বিশ্বাস করে না। এই ধরনের নিজেরা বানিয়ে বানিয়ে কিছু একটা রসম রেওয়াজ তৈরি করে তার উপর নির্ভরতা স্থাপন করা, এটা আজকের এই বৈজ্ঞানিক যুগেও কেউ বলতে পারবে না যে হ্যাঁ এটা বৈজ্ঞানিক। দেখি বলা যাবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীগুলোকে সমর্থন করে না। অনেক কিছু কিছু বিষয় আছে সেটা আধুনিক বিজ্ঞান অথবা চিকিৎসা বিজ্ঞান সমর্থন করুক আর না করুক, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত বিষয়, অতএব সেটাতে আমরা বিশ্বাস করব, অবশ্যই করব। এর কারণ হল কোরআনের অনেক বিষয় আছে যেটা হয়তো 1000 বছর আগে লোকেরা বুঝে নেয় আমরা বুঝলাম, কিন্তু আজ পর্যন্ত কোরআনের কোন কনসেপ্ট মিথ্যা বলে প্রমাণিত হয়নি, এবং সহিহ হাদিসের মধ্যেও যতগুলো কনসেপ্ট এসেছে কোনটা মিথ্যা প্রমাণিত হয়নি। অনেকে বলেন যে এই হাদিসে এটা এটা পাওয়া গেল উল্টাপাল্টা, কিন্তু ওগুলো তো দাইফ অথবা মন্দ জাল হাদিস, যেটা হাদিসই নয়, বানিয়ে বানিয়ে রাসূলুল্লাহ নামে চালিয়ে দেওয়া হয়েছে এমন কিছু ওলামা ইকরাম চিহ্নিত করেছেন। ভুল যদি থেকে থাকে সেগুলোর মধ্যেই ভুল আছে। অতএব রুকিয়া শারঈয়া, শারঈয় যে ঝাড়ফুঁক তার কার্যকারিতার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনারা দুনিয়ার জাসবাব তার উপর নির্ভরতা করুন, কিন্তু সবার আগে নির্ভরতা স্থাপন করতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর তওয়াক্কুল করার পরে আল্লাহর দেয়া আসবাবের উপর তওয়াক্কুল করা যাবে, এটা সেকেন্ডারি। এবং পাশাপাশি তওয়াক্কুল করা যাবে রুকিয়া শারঈয়ার উপরে, কিন্তু এক নম্বর নির্ভরতা হচ্ছে আল্লাহর উপর। অতএব আমরা সে আয়াতটি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যেখানে আল্লাহ তাআলা বলেছেন, যদি আল্লাহ তোমাকে কোনো ক্ষতি দ্বারা আক্রান্ত করেন তাহলে তিনি ছাড়া সেই ক্ষতি থেকে কেউ উদ্ধার করতে পারবে না, আর যদি তিনি তোমার কোনো কল্যাণের ইচ্ছা করেন তাহলে সেই কল্যাণ তোমার থেকে কেউ প্রতিহত করতে পারবে না। সূরা ইউনুসের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুন লিল মুমিনিন। হে মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং তোমাদের অন্তরে যে ব্যাধি আছে তার আরোগ্য লাভের উপকরণ চলে এসেছে। কোরআনের কথা বলা হচ্ছে, কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ, এবং আমাদের অন্তরে যত ধরনের ব্যাধি আছে সেই ব্যাধির উপশম এবং আরোগ্য লাভের উপায় আর মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। কোরআন এখানে অন্তরের ব্যাধি বলতে অন্তরের ফিজিক্যাল ব্যাধিকে বোঝায়নি। আল বাকারের শুরুতে বলা হয়েছে যে কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা, তাদের অন্তরে আছে ব্যাধি, আল্লাহ তাআলা সেই ব্যাধিকে বাড়িয়ে দিয়েছেন। অন্তরের ব্যাধিটা হচ্ছে সব ধরনের খারাপ, সব ধরনের জুলুম, অন্যায়, দুর্নীতি, অমঙ্গলজনক কাজ, অকল্যাণজনক কাজ, দেশ ও দশের জন্য ক্ষতিকর সব ধরনের কাজ, কোরআন সুন্নাহ যেটাকে সাপোর্ট করে না, এরকম সবকিছুই হচ্ছে এই ব্যাধির মধ্যে অন্তর্ভুক্ত। আর আমরা জানি যে হার্টের ডিজিজটা দুই রকম, একটা হচ্ছে ফিজিক্যাল হার্ট অ্যাটাক, যাদের হার্টের ভেইন গুলোতে যখন ব্লক হয়ে যায় প্রবলেম দেখা দেয়, এটা হচ্ছে ফিজিক্যাল। এবং আমরা জানি যে এই রোগেরও খুব দ্রুত চিকিৎসা প্রয়োজন। আবার অন্তরের মধ্যে যদি কোনো পাপ জমা হয়, দুর্নীতি জমা হয়, ভুল আকিদা জমা হয়, তার উপর দ্রুত চিকিৎসা প্রয়োজন। তার মানে হাদিসের ভাষ্য মতে সে অন্তরটা কালো হয়ে যায়, ছোট ছোট কালো বিন্দু হতে হতে একদম কালো হয়ে যায়। আর আল্লাহ বলেছেন ঠিক ফিজিক্যাল রোগটা যেমন চিকিৎসা না হয়ে বেড়ে যায়, এই রোগটাও বেড়ে যাবে। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে আছে ব্যাধি, আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন, কারণ এর কোন চিকিৎসা হয়নি, দুর্নীতি থেকে মুক্ত হয়নি, অন্যায় থেকে মুক্ত হয়নি, ফলে তার মানে ব্যাধি বেড়ে যায়। আর সর্বশেষ কি হয়? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সিল গালা করে দেন, এই অন্তরে আর কোনদিন হক প্রবেশ করে না। অতএব আসুন আমরা হককে সত্যকে গ্রহণ করি, অথেন্টিক জিনিসটাকে গ্রহণ করি। একটা উন্নত জাতি, শিক্ষিত জাতি হওয়ার প্রমাণ হচ্ছে যে তারা বিশুদ্ধ জিনিসটাকে গ্রহণ করবে, তারা অশুদ্ধ জিনিসকে এবং যার কোনো ভিত্তি নেই আনঅথরাইজড কিছু তারা গ্রহণ করবে না। তাহলেই আমরা বিচক্ষণ জাতি হিসাবে, বিচক্ষণ মুসলিম হিসাবে আসলে আমরা সমাদৃত হতে পারবো, বিশ্বের দরবারে আমরা নিজেদের মাথা তুলে দাঁড়াতে পারবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকল আমলগুলোকে কবুল করুন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে আরোগ্য দান করুন, সঠিক চিকিৎসা গ্রহণের তৌফিক তাদেরকে দান করুন, এবং রুকিয়া শারঈয়া সঠিকভাবে করার তৌফিক তাদেরকে দান করুন। একজন আমাদের কাছে দোয়া চেয়েছেন, যেহেতু দোয়া চেয়েছেন তার জন্য স্পেশালি আর সবার জন্য আমভাবে আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, আরোগ্য দিন, আমাদের মনের যত অস্থিরতা দূর করে দিন, আমাদের উপর আপনার রহমত নাজিল করুন, এবং আমাদের যত সমস্যা রয়েছে, যত বিপদ আপদ রয়েছে, রোগ ব্যাধি রয়েছে, সব আল্লাহ তাআলা দূর করে দিন। আল্লাহ সাল্লু রাহমাতুল্লাহ আলা সাইয়্যিদিল বাশারিল মুরসালিন বখাইরিল বাশার কামা আমারাকুমুল মাওলা আযজা ওয়া জাল্লা।